বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 29 জুলাই, 14 শ্রাবণ এবং ফার্সি 7 মুরদাত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্টের মহাসচিব আল্লামা শায়েখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল করে তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। দৃষ্টিপাতে প্রথমেই এ সম্পর্কে থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। দৃষ্টিপাতের পরের অংশে থাকবে বাংলাদেশে করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে রাজধানীতে ডেঙ্গু জ্বরের বিস্তারে চিকিৎসক ও অভিভাবকদের উদ্বেগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের কোনো পরিকল্পনা পশ্চিমাদের উপর নির্ভর করে বাস্তবায়ন করা যাবে না, কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী। নাইজেরিয়া ইসলামী মুভমেন্ট নেতা শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রী নির্দোষ ঘোষণা, বিনা দোষে 6 বছর কারাভোগের পর মুক্তি। বাংলাদেশে করোনায় আরও 239 রোগীর মৃত্যু। চট্টগ্রামে এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত, শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি উদ্যোক্তাদের। এবং ভারতে পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতা সহ বিভিন্ন ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল, আমেক আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের অভ্যন্তরীণ কোনো পরিকল্পনাকে পশ্চিমাদের সহযোগিতায় বাস্তবায়ন করতে গেলে তা নিশ্চিতভাবে ব্যর্থ হবে। আয়াতুল্লাহ উজমা খামেনেই ইরানের বিদায়ী প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ও তার মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন। তিনি ঈদে গাদির উপলক্ষে বিশ্ব মুসলিমকে, বিশেষ করে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের সেবা করার সুযোগ পাওয়া আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এবং বিপ্লবী চেতনা বাস্তবায়ন করে সে নিয়ামতের শোকর আদায় করতে হবে। হাসান রুহানি সরকারের অভিজ্ঞতা পরবর্তী সরকারের কাজে আসবে জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিগত সরকারের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল পশ্চিমাদের প্রতি আস্থা রাখার পরিণতি। সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, পশ্চিমাদের প্রতি আস্থা রাখতে গেলে তার ফল ভালো হয় না। পাশ্চাত্য সবসময় ইরানের ক্ষতি করার চেষ্টা করে এসেছে। তিনি বলেন, পশ্চিমারা যেখানে পেরেছে সেখানেই আমাদের ক্ষতি করেছে, আর যেখানে ক্ষতি করেনি সেখানে তারা পারেনি বলেই করেনি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার এক অংশ উন্মোচন করেছেন আইএইতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি। তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় বসতে বাধ্য করার জন্য পরমাণু সমঝোতাকে পণবন্দী হিসেবে ব্যবহার করছে। তিনি বুধবার এক সাক্ষাৎকারে বলেন, মার্কিনেরা দাবি করছে যে তারা পরমাণু সমঝোতায় ফিরে আসতে এবং ওই সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত, কিন্তু ভিয়েনা সংলাপে তাদের শর্ত আরোপের চেষ্টা এর উল্টো চিত্র তুলে ধরছে। গরিবাবাদী বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব নিয়ে তেহরান কখনো আলোচনা করবে না। ইরানের এই কূটনীতিক বলেন, আমেরিকা এখন পর্যন্ত তার দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো পরমাণু সমঝোতা থেকে আবার বেরিয়ে না যাওয়ার গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানকে তার দেশের প্রধান সহযোগী উল্লেখ করে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মূলোৎপাটন পর্যন্ত দুদেশ যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সিরিয়া সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বুধবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান সত্যিকার অর্থে সিরীয় জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুদেশের যৌথ যুদ্ধ ইতিবাচক ফল দিয়েছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত এ যুদ্ধ চলবে। সাক্ষাতে ইরানের সংসদ স্পিকার তার দেশের পাশাপাশি সিরিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, এসব নির্বাচনে ইরান ও সিরিয়ার জনগণ প্রমাণ করেছে চাপ প্রয়োগ করে তাদেরকে কাবু করা যাবে না। নাইজেরিয়ার মধ্য অঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি আদালত সেদেশের ইসলামিক মুভমেন্ট দলের নেতা শেখ ইব্রাহিম জাগজাকি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে তাদেরকে খালাস দিয়েছে। 2018 সালের 15 মে তাদের বিচার শুরু হয়, যা 3 বছরের বেশি সময় ধরে চলে। কাদুনা হাইকোর্ট বুধবার জাগজাকির ব্যাপারে চূড়ান্ত রায় দিয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। আদালতের রায় ঘোষিত হওয়ার পর বুধবারই জাগজাকি ও তার স্ত্রীকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। শেখ জাগজাকি ও তার স্ত্রী মাল্লিমা জিনাতের বিরুদ্ধে নরহত্যা, জনশৃঙ্খলা ভঙ্গ ও বেআইনি জনসভা করা সহ আরও বেশ কিছু অভিযোগ এনেছিল কাদুনার প্রাদেশিক সরকার। অভিযুক্তরা এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছিলেন। নাইজেরিয়ার সরকারি সেনারা 2015 সালের 13 ডিসেম্বর কাদুনার জারিয়া শহরের একটি হুসাইনিয়ায় হামলা চালিয়ে শেখ জাগজাকি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। ওই হামলায় শেখ জাগজাকের 3 সন্তান সহ শত শত নাইজেরীয় মুসলমান নিহত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 239 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 20,255 জনে। এদিকে চট্টগ্রামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করেছেন চিকিৎসকরা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 239 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এযাবৎ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 20,255 জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ওদিকে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক রোগ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে। চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা 60 বছর বয়সী ফেরদৌসী বেগম নামে এই নারী করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করেছেন চিকিৎসকরা। 4 দিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নারীর স্বামী 5 দিন আগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম হাসপাতালে প্রথম একজন রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান, তার পরিচয় জানানো হয়নি। এছাড়া ভারতে গিয়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর সুস্থ হয়ে দেশে ফিরেছেন এমন অন্তত 2 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। মে মাসে রাজধানীর বারডেম হাসপাতালে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস হল এক ধরনের বিষাক্ত ছত্রাকের সংক্রমণ। করোনা থেকে সেরে ওঠা নাজুক রোগীরাই এই ছত্রাকে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত রোগীদের মধ্যে নাকের উপরে কালো ছোপ, দৃষ্টিশক্তি কমে আসা, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। মহামারী করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে 23 জুলাই থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের গার্মেন্টস সহ সকল কলকারখানা। এ পরিস্থিতিতে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা তাদের হতাশার কথা জানিয়ে উৎপাদনমুখী সব কলকারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, তৈরি পোশাক উৎপাদক রপ্তানিকারকদের সংগঠন BGMEA ও ঢাকা চেম্বার্স সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত আসবে। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা ড্রেক ও ব্রায়েন এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন, বিধানসভা নির্বাচনের সময় মোদী শাহ প্রতিদিন বাংলায় আসছিল, তারপরে হেরে ভূত হয়ে গেছে। তৃণমূল ত্রিপুরায় পা দিয়েছে বলেই আগে থেকে বিজেপি ভয়ে কাঁপছে। ওব্রায়েন আজ বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। ওব্রায়েন বিজেপিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করে বলেন, এটা শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে যা আরম্ভ করেছেন মোদী শাহ সেটা খুবই গুরুতর বিষয়। এদিকে ভারতে পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়িপাতে সহ বিভিন্ন ইস্যুতে সংসদের অধিবেশনে তুমুল হট্টগোল হয়েছে। আজ সংসদের উভয় কক্ষের কার্যক্রম আগামীকাল শুক্রবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ইহুদিবাদী ইসরায়েল নির্মিত পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়িপাতা সহ বিভিন্ন ইস্যুতে ভারতে সংসদের অধিবেশন উত্তাল হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বিরোধীদের হইচয়ের ফলে অধিবেশনের কাজকর্ম কয়েক দফায় স্থগিত করতে হয়। অবশেষে সংসদের উভয় কক্ষের কার্যক্রম আগামীকাল শুক্রবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। আজ সকালে 11টায় রাজ্যসভার কার্যক্রম শুরু হলে চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু সদস্যদের বলেন, দয়া করে সংসদ সদকে বাধাগ্রস্ত করবেন না। তিনি তৃণমূল কংগ্রেসের সুখেন্দু শেখর রায়, কংগ্রেসের রিপুন বোরা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বিশ্বম্বর প্রসাদ নিষাদ, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ কুমার ঝা, বাম সদস্য এলামারাম করিম এবং বিনয় বিষম সহ বিভিন্ন সদস্যের পক্ষ থেকে নিয়ম 267-এর অধীনে নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন। চেয়ারম্যান বলেন, তিনি ওই নোটিশগুলো দেখেছেন এবং সেগুলো গ্রহণযোগ্য নয় বলে মনে করেছেন। এরপরেই বিরোধী সদস্যরা সংসদে ব্যাপক হইচই ও হট্টগোল শুরু করেন, এর ফলে সংসদের কাজকর্ম ব্যাহত হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি আগে থেকে খারাপ ছিল এবং আমেরিকা যথাযথ অর্থেই এই পরিস্থিতিকে আরও খারাপ করে রেখে গেছে। তিনি মার্কিন নিউজ চ্যানেল PBS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, তালেবানের সঙ্গে তখন আলোচনা করতে হতো যখন আফগানিস্তানে ন্যাটো জোটের 1.5 লাখ সেনা মোতায়েন ছিল। ইমরান খান বলেন, এখন যখন 10,000-এরও কম সেনা রয়েছে এবং তাদেরও চলে যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে, তখন তালেবানকে রাজনৈতিক সমঝোতায় বাধ্য করা দুরূহ ব্যাপার, কারণ তালেবান এ যুদ্ধে নিজেদেরকে বিজয়ী ভাবছে। দুই সপ্তাহ আগে আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে প্রায় 10,000 জঙ্গি আফগানিস্তানে প্রবেশ করেছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, পাকিস্তানে প্রায় 30,00,000 আফগান নাগরিক বসবাস করে, যাদের অনেকেই তালেবানের জাতিগোষ্ঠীর লোক। বিশেষ করে পশতুন জনগোষ্ঠী আফগানরা পাকিস্তানের যেসব ক্যাম্পে বসবাস করে সেগুলোতেও 50,000 থেকে 1,00,000 পর্যন্ত মানুষের বসবাস। পাকিস্তানের পক্ষে কিভাবে তাদের খোঁজ খবর রাখা সম্ভব? আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার বলেছেন, তার দেশে টেকসই শান্তি প্রতিষ্ঠায় ইরানের ভূমিকাকে যথেষ্ট গুরুত্ব দেয় কাবুল সরকার। তিনি আফগানিস্তান বিষয়ে ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎকারের বিষয়টি তুলে ধরে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে লিখেছেন, মোহাম্মদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সাক্ষাতে তালেবানের পক্ষ থেকে সহিংসতা বৃদ্ধি এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার সম্ভাব্য উপায় নিয়ে কথা হয়েছে। সম্প্রতি ওই সাক্ষাতে তাহেরিয়ান আফগান সরকারের সঙ্গে তালেবানের সংলাপের প্রতি তেহরানের সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সীমান্ত নিরাপত্তা নিয়ে সহযোগিতা শক্তিশালী করতে চায় ইরান। সাক্ষাতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের চলমান পরিস্থিতির ব্যাপারে যৌক্তিক অবস্থান গ্রহণ করায় ইরানকে ধন্যবাদ জানান। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন নাইজেরিয়ার ইসলামিক মুভমেন্ট বা IMN এর নেতা আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকি ও তাঁর স্ত্রী। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের বিশ্লেষকের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
নাইজেরিয়ার কাদুনা প্রদেশের হাইকোর্ট ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার মহাসচিব আল্লামা শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল করে তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছে। আদালত বলেছে শেখ জাকজাকির বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করা সম্ভব হয়নি। কাদুনা হাইকোর্টের এই রায় কেবল জাকজাকি দম্পতির এই বিজয় নয়, নাইজেরিয়া ইসলামী আন্দোলনের বিজয় হিসেবেও দেখা হচ্ছে। 2015 সাল থেকে কারাগারে ছিলেন আল্লামা জাকজাকি। 2015 সালে 13 ডিসেম্বর নাইজেরিয়ার সেনাবাহিনী ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদতের শোক অনুষ্ঠানে হামলা চালিয়ে প্রায় 2,000 নাইজেরীয় শিয়া মুসলমানকে হতাহত করে। ওই হামলায় আল্লামা জাকজাকি মারাত্মকভাবে আহত হন। এরপর থেকে আল্লামা জাকজাকিকে কারাগারে অত্যন্ত শোচনীয় অবস্থায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সেবা থেকেও বঞ্চিত করা হয়। জাকজাকির বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ তুলে সেসবের ব্যাপারে জোর করে তার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হলেও তিনি ধৈর্য ও দৃঢ়তা বজায় রেখে নিজ অবস্থানে অবিচল থেকেছেন। গত কয়েক বছরে বিশেষ করে জাকজাকিকে গ্রেপ্তারের পর থেকে শিয়া মুসলমানদেরকে খনিজ সম্পদ সমৃদ্ধ নাইজেরিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গন থেকে মুছে ফেলার বা অন্তত দুর্বল করার নীতি গ্রহণ করেছিল নাইজেরীয় সরকার, আর এতে ইন্ধন যুগিয়েছে মার্কিন, সৌদি, ইসরায়েলি শক্তিগুলো। এইসব শক্তির চাপেই নাইজেরীয় সরকার দেশটির শিয়া মুসলমানদের ওপর দমনপীড়ন জোরদার করে এবং জাকজাকিকে গ্রেপ্তার করে, যাতে জনগণের ওপর তার প্রভাব কমে আসে। কারণ জাকজাকি একাই নাইজেরিয়ার অন্তত 1 কোটি মানুষকে তার নেতৃত্বাধীন শিয়া মুসলিম ধারার অনুগামী অনুসারীতে পরিণত করেছেন। অবশেষে সৌদি মার্কিন ইসরায়েলি মদতপুষ্ট নাইজেরীয় সরকারের মামলা ও হামলা শেষ পর্যন্ত সত্যের শক্তির কাছে হার মানতে বাধ্য হয়েছে। আল্লামা জাকজাকির মুক্তির পর নাইজেরিয়ার ইসলামী আন্দোলন নব উদ্যমে আবারও জোরালো হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে রাজধানীতে ডেঙ্গু জ্বরের বিস্তারে উদ্বিগ্ন চিকিৎসক ও অভিভাবকরা। এই সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণের ভয়াবহতার মাঝে রাজধানীতে ডেঙ্গু জ্বরের বিস্তারে উদ্বিগ্ন চিকিৎসক ও অভিভাবকগণ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত 194 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীর সর্বমোট সংখ্যা দাঁড়িয়েছে 856 জনে। হাসপাতালের হিসাব মতে গত এক মাসে শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে 10 গুণ। গত এক মাসে 3টি শিশু মারা গেছে। এ সময় শিশুদের মাঝে এই রোগের বিস্তারে বিশেষভাবে আতঙ্কিত অভিভাবকগণ।
আমার দুইটা ছেলে মেয়ে আর কি ডেঙ্গুতে আক্রান্ত, তাদের 3 দিন পরে টেস্ট করালো, ডেঙ্গু করোনা
ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধকল্পে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে 36টি মামলায় সর্বমোট 4,42,300 টাকা জরিমানা আদায় করেছে। আজ বৃহস্পতিবার DNCC-র অভিযানে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম সবাইকে ডেঙ্গুর বিষয়ে সচেতন হবার পরামর্শ দিয়েছেন। এ সময় সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে DNCC মেয়রের আহ্বান, 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এটা মানার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা সহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এদিকে ডেঙ্গু প্রতিরোধে গতকাল বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানকে 7 দফা নির্দেশনা দিয়ে এক আদেশ জারি করা হয়েছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং এর আশেপাশে যেসব জায়গায় স্বচ্ছ পানি জমার সম্ভাবনা থাকে সেসব জায়গা চিহ্নিত করে একদিন পরপর পরিষ্কার করতে হবে। কোনো জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে অথবা জমা পানি নিষ্কাশন করে দিতে হবে। তাছাড়া দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করা এবং ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছ তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছ। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। তোমরা নিশ্চয়ই এমন কিছু লোককে দেখেছ যারা অন্যকে দমিয়ে রেখে নিজে ধনী হতে চায় কিংবা সুনাম অথবা সুখ্যাতি অর্জন করতে চায়। এসব লোক অন্যের সম্পদ বা প্রভাব প্রতিপত্তি দেখে দুঃখ অনুভব করে। সম্পদ ও সুনাম অর্জনের জন্যে তারা সবসময় নানা রকম ফন্দি, ফিকির ও ষড়যন্ত্রে লিপ্ত হয় কিংবা প্রতারণার আশ্রয় নাই। এসব লোককে হিংসুটে অথবা পরশ্রী কাতর বলা হয়।
পরশ্রী কাতরতার ক্ষতিকর দিক সম্পর্কে ইমাম আলী আলাইহিসালাম বলেছেন, পরশ্রী কাতর লোকদের শারীরিক সুস্থতা সম্পর্কে অজ্ঞতা দেখে আমি বিস্মিত হই। বন্ধুরা, পরশ্রী কাতর ও হিংসুক লোকের পরিণতি সম্পর্কে আজকের আসরের শুরুতেই একটি ঐতিহাসিক ঘটনা শোনাব, এরপর থাকবে একটি ইসলামী গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই ঐতিহাসিক ঘটনাটি শোনা যাক।
আজ থেকে 900 বছর আগের কথা, তৎকালীন পারস্য তথা ইরানের খোরাসান রাজ্যের সেলজুক বংশের সুলতান ছিলেন আহমদ সঞ্জর বিন মালিক শাহ। সুলতান সঞ্জর যেমন ছিলেন কাব্যরসিক, তেমনি দিতেন জ্ঞানীদের মর্যাদা। সে কারণে তার রাজধানীতে ছিল বিদ্বান লোকের ছড়াছড়ি। রাজ্যের বিভিন্ন অঞ্চলের নাম করা কবিরা এসে তার দরবারে ভিড় জমাতেন। তবে সব কবি যে তাঁর দরবারে হাজির হয়ে তাঁকে কবিতা শোনাতে পারতেন তা কিন্তু নয়। তার দরবারের প্রধান কবি ছিলেন মুইজ্জি। সেই মুইজ্জির অনুমতি ছাড়া কেউই সুলতানের দরবারে ঢুকতে পারতেন না।
বন্ধুরা, এই ফাঁকে তোমাদেরকে একটা কথা চুপি চুপি বলে রাখি। কথাটি হচ্ছে, কবি মুইজ্জি ছিলেন একটা বিশেষ গুণের অধিকারী। তার ছিল অদ্ভুত স্মরণশক্তি। তিনি একবার যে কবিতা শুনতেন, পরক্ষণে তা অবিকল গড়গড় করে আবৃত্তি করতে পারতেন। শুধু কি তাই, তার ছিল এক গুণধর ছেলে। ছেলেটি দুবার যা শুনত, বাপের মতোই তা হুবহু আবৃত্তি করতে পারত। এমনকি যে চাকরটি সবসময় মুইজ্জির পাশে থাকত, সেও কম গুণধর ছিল না। সেও যে কবিতা তিনবার শুনত, তা অবিকল তোতা পাখির মতো আবৃত্তি করতে পারত।
যাই হোক, কবি মুইজ্জি ছিলেন যেমন চালাক, তেমনি হিংসুটে। তিনি নিজের চাকরি ঠিক রাখার জন্য কখনোই চাইতেন না যে অন্য কোনো কবি তার কবিতা শুনিয়ে সুলতানের মন জয় করুক। তাই তিনি যখন দরবারের অন্যান্য কবিদের সাথে নিয়ে নবাগত কবিদের কবিতা নির্বাচন করতেন, তখন সেখানে নিজের পুত্র ও চাকরটিকেও সঙ্গে রাখতেন। যখনই কোনো প্রতিভাবান কবি তার নিজের লেখা কবিতা আবৃত্তি শুরু করতেন, তখনও মুইজ্জি সজাগ হতেন। এছাড়া সজাগ করে দিতেন তার ছেলে ও চাকরকেও।
এরপর নতুন কবির কবিতা পড়া শেষ হলেই কবি মুইজ্জি সগর্বে বলে উঠতেন, আরে আরে, এ তো আমারই লেখা কবিতা, এই তুমি পারলে নতুন কোনো কবিতা শোনাও।
এ কথা শুনে নতুন কবি আশ্চর্য হয়ে যেতেন। আশ্চর্য হওয়ারই কথা, কারণ কবিতাটি তিনি আজই লিখেছেন। নতুন কবি যখন দাবি করতেন যে কবিতাটি তারই লেখা, তখন মুইজ্জি তা অবিকল আবৃত্তি করে শোনাতেন। কবিতাটি যে তারই লেখা তা প্রমাণ করার জন্য নিজের আবৃত্তি শেষ করার সাথে সাথেই বলে উঠতেন, এই কবিতাটি যে আমারই লেখা তার বড় প্রমাণ হল এটি আমার ছেলেরও মুখস্থ।
এই বলে তিনি ছেলের মুখের দিকে তাকাতেন। যোগ্য পিতার যোগ্য পুত্র হিসেবে কবিতাটি যেহেতু তার দুবার শোনা হয়েছে, সেহেতু আবৃত্তি করতে তার কোনো সমস্যাই হতো না। সে দাঁড়ি কমাসহ পুরো কবিতাটি হুবহু আবৃত্তি করে যেত। এরপর আরও প্রমাণের জন্য কবি মুইজ্জি তার গুণধর চাকরকেও কবিতাটি আবৃত্তি করতে বলতেন। চাকরটি ততক্ষণে তিনবার যেহেতু শুনে ফেলেছে, সেহেতু তারও তা মুখস্থ হয়ে যাওয়ার কথা, এবং তোতা পাখির মতো সেও গড়গড় করে আবৃত্তি করে যেত।
দরবারের উপস্থিত কবিরা এতগুলো প্রমাণ পাওয়ার পর মুইজ্জিকে আর কোনোভাবেই অবিশ্বাস করতে পারত না। ফলে প্রতিভাবান নতুন কবিরা সুলতান সঞ্জরের দরবারে প্রবেশের অনুমতি না পেয়ে মনের কষ্টে ফিরে যেত।
কবিতা বাছাইয়ে সভার অন্য কবিরা মুইজ্জির চালাকি ধরতে না পারলেও যারা প্রতারিত হতো তারা ঠিকই বুঝতে পারত, কিন্তু সেই সভায় বসে প্রতিবাদ করার সাহস তাদের হতো না। কেবলমাত্র বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে মুইজ্জি তার ছেলে ও চাকরের অদ্ভুত স্মরণশক্তি ও প্রতারণার কথা বলে বেড়াত।
ওই সময় খোরাসান রাজ্যের এক গ্রামে উদয় ঘটে কবি আনোয়ারির। যুবক আনোয়ারির মধ্যে কাব্য প্রতিভা গজ গজ করলেও কবিতা লিখে ভাগ্য পরিবর্তন করা যায় না এ বিশ্বাস থেকে তিনি তা বাদ দিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে লাগলেন। কিন্তু একদিন তিনি যখন কোনো এক শাহী দরবারের কবিকে হাতির উপর চড়ে বেড়াতে দেখলেন, তখন তিনি ভাবলেন এতদিন ধরে যা জেনে এসেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।
যেই ভাবা সেই কাজ, বিজ্ঞান চর্চা বাদ দিয়ে আবারও কাব্য চর্চা শুরু করলেন কবি আনোয়ারি। প্রথম দিনে সুলতান সঞ্জরের প্রশংসা করে অনেক বড় একটা কবিতা লিখলেন তিনি। কবিতাটি তিনি বারবার পড়লেন এবং প্রতিবেশীদেরকেও শোনালেন। শুনে বাহবা দিল সবাই। প্রশংসা শুনে আনোয়ারির চেহারা খুশিতে টকবক করে উঠল। কিন্তু একটু পরে তার মনে পড়ে গেল ধূর্ত কবি মুইজ্জির কথা। আনোয়ারি শুনেছিলেন সুলতানের দরবারে গেলে প্রধান কবি মুইজ্জির ছাড়পত্র লাগে। তাছাড়া ওই কবি নাকি নতুন কবিদের কবিতাগুলো নিজের কবিতা হিসেবে প্রমাণ করে সবাইকে প্রতারিত করেন।
এ কথা ভেবে কবি আনোয়ারি খুব চিন্তায় পড়ে গেলেন। অনেক ভাবনা চিন্তার পর মুইজ্জিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি পেয়ে গেলেন আনোয়ারি। এরপর একটা ভালো দিন দেখে খোরাসানের দিকে রওনা দিলেন তিনি।
খোরাসানে পৌঁছার পর সুলতানের দরবারে ঢোকার অনুমতি নিতে কবি মুইজ্জির বাড়িতে গেলেন যুবক আনোয়ারি। মুইজ্জিকে বাগে আনার জন্য আগে থেকেই কৌশল ঠিক করে রেখেছিলেন আনোয়ারি। কৌশল অনুযায়ী তিনি ভালো জামা কাপড়ের উপরে ছেঁড়া জামা কাপড় পরলেন। তারপর নানা ধরনের অঙ্গভঙ্গি করতে করতে হাজির হলেন মুইজ্জির বাড়িতে। সেখানে গিয়ে তিনি মজার একটা প্যারোটি গান গাইলেন। মুইজ্জি তাকে একজন কৌতুককারী ভাঁড় মনে করে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি?
কবি আনোয়ারি আগের মতোই অঙ্গভঙ্গি করে বললেন, হুজুরের মেহরবানি হলে এ বান্দার শানশাকে একটা ছড়া শুনিয়ে ভাগ্যবান হতে চাই।
মুইজ্জি বলেন, এতে আর আপত্তির কি আছে? ঠিক আছে, আমি একটু পরেই শাহী দরবারে যাব, হ্যাঁ তখন সঙ্গে যেও।
একটু পর মুইজ্জি কবি আনোয়ারিকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন সুলতান সনজরের দরবারে। যেতে যেতে তিনি ভাবলেন, এই লোকটার ভাড়ামিতে দরবারের আজ কি কৌতুকই না হবে।
মুইজ্জি দরবারে পৌঁছার পর আনোয়ারিকে সরাসরি হাজির না করে সবাইকে হাসির খোরাক দেওয়ার জন্য তাকে রাখলেন পর্দার অন্তরালে।
কিছুক্ষণ পর সুলতান সঞ্জর এসে দরবারে বসলেন। সুলতানের পর উজির, নাজির, আমির, ওমরা সবাই বসে পড়লেন। এ সময় মুইজ্জি ইশারা করলে পর্দার ভেতর থেকে বেরিয়ে এলেন কবি আনোয়ারি। কিন্তু এ কি, তাঁর ছেঁড়া কাপড় জামা গেল কোথায়? তাকে তো ভাড়ামি করতে দেখা যাচ্ছে না।
আনোয়ারিকে দেখে মুইজ্জি অবাক হলেন। কিন্তু আনোয়ারি সেদিকে না তাকিয়ে সুলতানকে সালাম জানালেন এবং তার লেখা কবিতাটি পড়া শুরু করলেন।
কবিতার প্রথম স্তবক পাঠ করেই থামলেন তিনি। তাকালেন ধূর্ত কবি মুইজ্জির দিকে, বিনয়ের সাথে একটা খোঁচা দিয়ে বললেন, এ কবিতা যদি হুজুরের রচিত হয়ে থাকে তাহলে আর বাকিটুকু পড়তে চায় না, হুজুরের মধুর কণ্ঠেই তা ভালো শুনবে আর শাহনশাহ খুশি হবেন।
আনোয়ারের খোঁচা মারা কথা শুনে মুহূর্তেই কালো হয়ে গেল মুইজ্জির মুখ। তিনি যে কোনো কবিতা একবার শুনেই মুখস্থ বলতে পারতেন বটে, কিন্তু না শোনা কবিতা তো আর আবৃত্তি করতে পারেন না। আর তাই স্পষ্টই বুঝলেন এবার তিনি কোনো সহজ লোকের পাল্লায় পড়েননি। অন্যকে ধোঁকা দেয়া সম্ভব হলেও আনোয়ারিকে ধোঁকা দেয়া সম্ভব হবে না।
কবি আনোয়ারির কথা শুনে সুলতান তাকালেন মুইজ্জির দিকে। অমনি ফাঁদে পড়া মুইজ্জি বিষণ্ণ কণ্ঠে বলেন, না যাহপনা, এ কবিতাটা আমার নয়।
এরপর আনোয়ারি তার কবিতার বাকি অংশ পড়ে শেষ করলেন। আর অমনি দরবারের চারদিকে ধন্য ধন্য রব পড়ে গেল।
কবিতাটি শুনে সুলতান সঞ্জর এত খুশি হলেন যে সোনা দানা ও মণিমুক্তাই কবির দুহাত ভরে দিলেন। এরপর তিনি কবি আনোয়ারিকে বসালেন মৈজির আসনে, আর মৈজিকে হুকুম দিলেন দরবারের অর্ধস্থন কবিদের আসনে বসার।
পরশ্রী কাতর মৈজি নিরুপায় হয়ে শুকনো মুখে কবি আনোয়ারের প্রশংসা করতে করতে দরবারের অধস্তন কবিদের আসনে গিয়ে বসলেন।
বন্ধুরা, দেখলে তো পরশ্রী কাতর ও ধূর্ত কবি মৈজির কেমন পরিণতি হল? তোমরাও কখনো হিংসা করবে না, অন্যের জিনিসপত্র দেখে দুঃখ করবে না, কিংবা তা পাওয়ার জন্য কোনো অসদ উপায় বেছে নেবে না। নিজের যা আছে আমাদেরকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি হামদে এলাহি। এটি লিখেছেন নুমান আব্দুর রহিম, সুর করেছেন মতিউর রহমান, আর গেয়েছে শিশু শিল্পী হুমায়রা আফরিন ইরা ও নুসরাত জেরিন।
শূন্য মাঝে রংধনুর মেলা, কে সৃজিল আকাশ বাতাস মেঘের সাদা ভেলা, কে সৃজিল শূন্য মাঝে রংধনুর মেলা, বলতে পারো কে সৃজিল সকাল সন্ধ্যা বেলা, বলতে পারো করে খেলা, কে সৃজিল আকাশ বাতাস মেঘের সাদা ভেলা, কে সৃজিল শূন্য মাঝে রংধনুর মেলা, মেঘের সাদা ভেলা, কে সৃজিল শূন্য মাঝে র। ধুলুর মেলা, কে সৃজিল আকাশ বাতাস মেঘের সাদা ফেলা, কে সৃজিল শূন্য মাঝে রং ধুলুর মেলা, বলতে পারো কে সৃজিল সকাল সন্ধ্যা বেলা, বলতে পারো কে সৃজিল সকাল সন্ধ্যা বেলা, আল্লাহ 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 আল্লাহ।
ছোট্ট বন্ধু ইরা ও জেরিনের চমৎকার কণ্ঠে গানটি শুনলে তো বন্ধুরা তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী সপ্তাহে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার। কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 29 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, করোনায় শুধু জুলাইয়ে মৃত্যু 5,500-এর অধিক। ইত্তেফাক, আইসিইউতে মায়ের শয্যায় ছেলে, পরে মায়ের মৃত্যু। প্রথম আলো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন আমরা কি শুধু গণনাই করালাম? মানব জমিন, নিরাপরাধে মিনুকে ফাঁসিয়ে দেয়া সেই কুলসুমি গ্রেপ্তার। কালের কণ্ঠ, দৈনিক যুগান্তরের শিরোনাম, 4 জেলায় 4 নারী ধর্ষণ। ভারতের শিরোনাম, ফল কি হবে জানা, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি, জানালেন শুভেন্দু অধিকারী। আনন্দবাজার পত্রিকা, কলকাতায় উড়াল পুল, রাজ্যে নতুন সড়ক, গড়করির কাছে একাধিক দাবি মুখ্যমন্ত্রী মমতার। দৈনিক সংবাদ প্রতিদিন, জনপ্রিয়তার নয়া নজির, টুইটারে মোদীর ফলোয়ারের সংখ্যা 7 কোটি ছাড়াল। আজকাল এর বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। করোনা মহামারীতে গোটা দেশে মৃত্যু এবং সংক্রমণ হার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন ও আইসিইউ এর অভাব, স্বাস্থ্যবিধি মেনে না চলা সহ নানা খবরে ভরা পত্রিকার পাতা। তবে প্রথম আলোর একটি খবর খুবই মর্মান্তিক। খবরটিতে লেখা হয়েছে, করোনা ভাইরাস, আইসিইউতে মায়ের শয্যায় ছেলে, পরে মায়ের মৃত্যু। খবরটিতে বলা হয়েছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ এ চিকিৎসাধীন ছিলেন করোনা ভাইরাসে সংক্রমিত মা কানন প্রভা পাল। একই হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসে সংক্রমিত ছেলে শিমুল পালেরও আইসিইউ এর দরকার হয়। শয্যা খালি না থাকায় পরিবারের সিদ্ধান্তে মায়ের আইসিইউ শয্যায় শিমুলকে চিকিৎসা দেয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হয় মা কানন প্রভার। ছেলে শিমুলের অবস্থা এখনো সংকটাপন্ন। জেল খেটেছিলেন নিরাপরাধ মিনু, এবার প্রকৃত আসামি গ্রেপ্তার। মানব জমিন ও প্রথম আলো সহ বেশ কয়েকটি দৈনিকের খবরে বলা হয়েছে, খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তার, কিন্তু প্রতারণা করে মিনু আক্তার নামের আরেক নারীকে দিয়ে সাজা খাটান তিনি। সেই কুলসুমা আক্তারকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুলসুমা পুলিশকে জানিয়েছেন, মর্জিনা আক্তার নামে মিনুর এক প্রতিবেশীর মাধ্যমে মিনুকে কারাগারে পাঠান কুলসুমা। সাজা কুলসুমার খাটছেন মিনু, এ শিরোনামে গত 23 মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে উচ্চ আদালতের নির্দেশে গত 16 জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার। কিন্তু কারামুক্তির 13 দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন বললেন ওবায়দুল কাদের। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন। তিনি বলেন, বিএনপি নেতারা জনগণের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। অন্যদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা টিকা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, সরকারের উদাসীনতা ব্যর্থতা জনগণের জীবন জীবিকাকে বিপন্ন করে ফেলেছে, এখন আবার মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করছে। আমরা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন গণনাই করালাম? মানব জমিনের এ প্রতিবেদনে লেখা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের কিছু পরীক্ষা নেওয়া হলেও কার্যত তালা ঝুলছে শিক্ষা ব্যবস্থায়। আজ বন্ধের 500 দিন পূর্ণ হল। দেশে আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝখানে অনেকটাই স্বাভাবিক হয়েছিল দেশের পরিস্থিতি, তবুও খোলেনি শিক্ষার তালা, ফলে ওলটপালট হয়ে গেছে শিক্ষার ক্যালেন্ডার। সমস্যার তালিকাটাও নিহায়েত কম না। শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, জড়িয়ে পড়ছে মাদকে, গ্রামাঞ্চলে বাড়ছে বাল্য বিবাহ, বাড়ছে সেশন জট ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হতাশা। আমরা সবকিছু খোলা রেখে বন্ধ রাখলাম শিক্ষা প্রতিষ্ঠান, এই দীর্ঘ গণনার ইতি চাই। 4 জেলায় 4 নারী ধর্ষণের শিকার, যুগান্তরের এশিয় নামের খবরে লেখা হয়েছে, দেশের 4 জেলায় 4 নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিলে স্কুল ছাত্রী, কুমিল্লার তিতাসে প্রতিবন্ধী, কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ ও গাজীপুরের পুবাইলে শিশু রয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এরই মধ্যে রাজ্যের দাবি দেওয়া পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি সফরে চতুর্থ দিনে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করে রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ে একাধিক দাবি পেশ করলেন মমতা। বৈঠক শেষে মমতা জানিয়েছেন, গড়কড়ির সঙ্গে তার আলোচনা ইতিবাচক, রাজ্যের সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ফল কি হবে জানা, রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি, জানালেন শুভেন্দু। আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, রাজ্যসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আর এদিনই টুইটার বার্তায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে কোনো প্রার্থী দেবে না গেরুয়া শিবির। নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তা মোটামুটি পরিষ্কার হয়, দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, সংসদে জানালো কেন্দ্র। আজকালের এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরলেই সঠিক সময়ে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে, বুধবার সংসদে জানালো কেন্দ্র। বুধবার রাজ্যসভায় আলাদা আলাদাভাবে জম্মু কাশ্মীরের প্রসঙ্গ তোলেন দুই সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, সঠিক সময় এলেই জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরত দেয়া হবে। জনপ্রিয়তা নয়া নজির টুইটারে মোদির ফলোয়ারের সংখ্যা 7 কোটি ছাড়াল আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। নয়া নজির গড়ে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা হয়ে গেল 7 কোটি। এই মুহূর্তে বিশ্বের আর কোনো রাজনৈতিক নেতা তার ধারে কাছে নেই। তবে এখনও মোদির থেকে অনেক এগিয়ে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ফলোয়ারের সংখ্যা প্রায় 13 কোটি। তবে তিনি এখন আর রাষ্ট্রপ্রধান নন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, দেশের কোনো পরিকল্পনা পশ্চিমাদের ওপর নির্ভর করে বাস্তবায়ন করা যাবে না, কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী। নাইজেরিয়ায় ইসলামী মুভমেন্ট নেতা শেখ ইব্রাহিম জাকজাকি ও তার স্ত্রী নির্দোষ ঘোষণা, বিনা দোষে 6 বছর কারাভোগের পর মুক্তি। বাংলাদেশে করোনায় আরও 239 রোগীর মৃত্যু। চট্টগ্রামে এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। শিল্প কারখানা খুলে দেওয়ার দাবি উদ্যোক্তাদের। এবং ভারতে প্যাগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়িপাতা সহ বিভিন্ন ইস্যুতে সংসদে তুমুল হট্টগোল। আগামীকাল পর্যন্ত অধিবেশনে মুলতুবি ঘোষণা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.